আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনীতি এবং বাংলাদেশের সর্বসাম্প্রতিক রাজনীতিতে একটি বড় ঘটনা সাম্প্রতিককালে, সেটি হচ্ছে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড। এবং এই বিষয়টি নিয়েই মূলত আমরা আজকে কথা বলব, এর বিভিন্ন দিক নিয়ে, এর প্রভাব এবং প্রতিক্রিয়া নিয়ে। আজকে এই অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন নিউ ইয়র্কে বসবাসরত লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আরও রয়েছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সুচিন্তা ফাউন্ডেশনের সভাপতি, ঢাকা থেকে তিনি যোগ দিয়েছেন টেলিফোনে, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
সেই সাথে স্বাগত জানাচ্ছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তিনিও ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের শুরুতেই আমরা হাসান ফেরদৌস আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড, এই বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি, এবং সেই সাথে যারা প্রবাসে আছেন বাংলাদেশি আমেরিকান অথবা যারা বিভিন্ন দেশে আছেন প্রবাসী বাংলাদেশি, তাদের মধ্যেও কিন্তু প্রচুর প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে আছেন যুক্তরাষ্ট্রে এবং নিউ ইয়র্কে আছেন বর্তমানে, আপনি কি রকম প্রতিক্রিয়া লক্ষ্য করছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে?
ধন্যবাদ। দেশের মতো এখানেও এই প্রশ্নে বিভক্তি আছে। এক দল এটাকে স্বাগত জানিয়েছে, অন্য দলের প্রতিবাদ করেছে, এক দল এর জন্য মিষ্টি বিতরণ করেছে, অন্য দল এ নিয়ে বিক্ষোভ করেছে। ফলে বাংলাদেশের থেকে ভিন্ন কোন প্রতিক্রিয়া এখানে আমি দেখিনি।
ধন্যবাদ। অধ্যাপক আরাফাত, আপনার কাছে কি মনে হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া?
জি, এখানে আসলে বাংলাদেশ তো হাইলি পোলারাইজড, এখানে ওই ব্যাপারটি এরকমই। বাংলাদেশও আপনার একটা অংশ ভাবছে যে এটি যৌক্তিক বিচার হয়েছে, সঠিক বিচার হয়েছে, আর একটি অংশ ভাবছে যে হয়তো এখানে রাজনীতি একটি প্রভাব ছিল। আবার সত্যিকার অর্থে এর বাইরেও তো যারা ধরেন ঠিক আওয়ামী লীগ বা বিএনপি রাজনীতির সাথে সিম্প্যাথাইজ করে না, এরকম একটা বড় সংখ্যক মানুষ আছে, তারা কি ভাবছে সেটি নিয়ে আসলে ওই অর্থে কোনো স্টাডি তো হয়নি। হ্যাঁ, আমরা কিন্তু আসলে ওই অর্থে বলা একটু মুশকিল বেশিরভাগ মানুষ কি ভাবছে, কি চিন্তা করছে, যারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অ্যালাইন না, এই বাইরের মানুষগুলি কি ভাবছে, একটু ডিফিকাল্ট। কারণ আমরা খুব বেশি হলে আমাদের চলাফেরার পথে, উঠা বসার পথে কিছু মানুষকে টুকটাক জিজ্ঞেস করে যতটুকু বুঝতে পারি, সেটা দিয়ে কিন্তু মেজরিটি মানুষের চিন্তার যে বহিঃপ্রকাশ সেটি ঘটে না, তো ওভাবে আসলে বোঝা মুশকিল। তাছাড়া আমরা তো ধরেন চলাফেরা উঠা বসা করি যে যার সাথে মানে অ্যালাইন চিন্তা ভাবনা এবং আদর্শিক ভাবে তাদের সাথে, তো তারা তো ধরেন ওভাবেই কথাগুলো বলে, তো আসলে ওই অর্থে বলা একটু মুশকিল। মানে আদার দেন পলিটিক্যাল ডিভিশনের যে জায়গাটি আছে, তার বাইরের মানুষগুলো কিভাবে ভাবছে জিনিসটা, এটা আসলে ওভাবে কোনো স্টাডি নেই। তো কাজেই অনেক সময় আমরা এরকম বলি যে যারা আমরা ভাবি যে আসলে এটি সবাই স্বাগত জানিয়েছে, যারা আমরা নিজেরা স্বাগত জানিয়েছি, তারা বাকি মানুষরাও স্বাগত জানিয়েছে বলে এটা বলার চেষ্টা করি। আবার যারা ধরেন এটি নিয়ে সন্দেহ করি, তারা আবার এটা বলার চেষ্টা করি বাংলাদেশের মানুষকে গ্রহণ করেনি, সন্দেহ করছে। তো সত্যিকার হচ্ছে এটা নিয়ে ডিবেট প্রচুর আছে, হচ্ছে গণমাধ্যমে, হচ্ছে আপনার চায়ের দোকানে, হচ্ছে আড্ডায় হচ্ছে, কোনো সন্দেহ নেই। তবে সত্যি কথা বলতে, যেহেতু এটি তথ্যপাত্র ভিত্তিক যে আলোচনা, বা এটা তো সবাই সাধারণ মানুষের পক্ষে ভিতরে ঢোকা একটু ডিফিকাল্ট হচ্ছে বড় কথা। আসলে ওই সময়টি দিলে হয়তো সম্ভব, কিন্তু অনেকে হয়তো সেই সময়টি ব্যয় করার সুযোগ থাকে না, যে কারণে যে প্রচার প্রচারণাগুলি হচ্ছে এবং যার মধ্যে অনেক সত্য মিথ্যা মিশে অনেক কথা বলা হচ্ছে, সেগুলো দিয়ে যারা প্রভাবিত হচ্ছে সেই প্রভাবে তারা তাদের অবস্থান নিচ্ছেন এই বিষয়টি নিয়ে, সেটি আমার মনে হয়।
ধন্যবাদ অধ্যাপক আরাফাত। বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা 2,10,00,000 টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হয়েছে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমি যেই প্রশ্নটি নিয়ে এখন জোনায়েদ সাকির কাছে আসছি, কিন্তু আমি মিস্টার আরাফাত এবং মিস্টার হাসান ফেরদৌস আপনাদের দুজনের কাছেও আবার আসতে চাই, সেটা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং তিনি আইনের ঊর্ধ্বে নন, আমরা সেরকমই জানি, কিন্তু তারপরও ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে সারা দেশে। জোনায়েদ সাকি, এই প্রতিক্রিয়ার কারণটি কি?
ধন্যবাদ আপনাকে। আসলে আইনের চোখে তো প্রত্যেক নাগরিকই সমান এবং সমান ভাবে যাতে থাকতে পারেন সেটাই হচ্ছে আমাদের কাম্য। কিন্তু যেটা আমাদের দেশে যে বাস্তবতা বিরাজমান, সেই বাস্তবতা বিরাজমান বাস্তবতাটার বাস্তবতাই আসলে কোন একটা ঘটনাকে আবার ভিন্ন ভাবে মানুষের কাছে তুলে ধরে অথবা মানুষ পার্সিভ করেন ভিন্ন ভাবে। ধরুন সাধারণভাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে আমরা আন্দোলন করে আসছি এবং আমরা এই প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, যাতে বিচার হয় তার জন্য কথা বলি। কিন্তু একটা যথার্থভাবে দুর্নীতি বিচার একটা মানুষের কাছে কিভাবে গৃহীত হবে সেটা কেবলমাত্র ওই বিশেষ একটা মামলার উপরই নির্ভর করে না, কি রাজনৈতিক বাস্তবতায় সেই মামলাটা হচ্ছে এবং অন্যান্য দুর্নীতিগুলোর প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি দেখানো হচ্ছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণভাবে রাজনৈতিক ব্যবস্থাটার মধ্যে ন্যায্যতা কতটা আছে, সেই কিছু অনেকগুলো বিষয়ে মানুষকে মধ্যে থেকে মানুষ একটা ঘটনাকে আসলে দেখে। তো ওই দিক থেকে আমরা বলবো যে আসলে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা সেটা ভীষণভাবে এককেন্দ্রিক একটা ব্যবস্থা এবং বর্তমান সরকারের ধরুন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে তার যে যথার্থতা সেটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ এবং ধরুন এই সরকারের আমলে বিপুল দুর্নীতির অভিযোগগুলো আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচন সময় মতো যে একটা যথার্থ নির্বাচন হওয়া এবং আস্থাপূর্ণ একটা পরিবেশে সকলে অংশগ্রহণের যে নির্বাচন হওয়া সেটা নিয়ে একটা বিপুল রকম শঙ্কা এবং আশঙ্কা আছে এবং এইসব কিছুর মাঝখানে যখন আবার এই ধরনের একটা বিচার হয় তখন সেটাকে মানুষ মনে করে যে মানে এটাকে একটা শুধু স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে এটাকে গ্রহণ করার ক্ষেত্রে মানুষের নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। এখন এটা তো আসলে কে কাকে প্রতিনিধিত্ব করছে এটার ব্যাপার। এখন ধরুন এতে এই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে তার ফলে কিছু অংশ মানুষ নিশ্চয়ই তাতে আনন্দ প্রকাশ করতে পারেন কিংবা সন্তুষ্টি প্রকাশ করতে পারেন, আবার বিরাট অংশ মানুষও আসলে এই আনন্দ প্রকাশের মধ্যে না থেকে অনেক রকম সংশয় প্রশ্ন ইত্যাদির জায়গা থেকেও আসেন। এই উভয় অংশ মানুষের সাথেই কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এবং তার মধ্যে দিয়ে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিংবা রাজনৈতিকভাবে হেয় করার জন্য কিংবা এর মধ্যে প্রতিহিংসার খোঁজা সেটার উৎস হচ্ছে রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং বাস্তবতার মধ্যে আমাদের এই ঘটনাগুলি ঘটছে সেটা এবং সেই বাস্তবতার দিকটা আসলে আমরা গণতান্ত্রিক জায়গায় উত্তরিত হতে পারেনি বলে আজকে মানে দুর্নীতির বিরুদ্ধে যখন কারো বিচার হচ্ছে সেই বিচারকে একটা ন্যায়সঙ্গত হিসেবে কিংবা সেই বিচারে আনন্দিত হয়ে কিংবা সেটা আমাদের দেশের একটা আইনের শাসনের অগ্রগতি হিসেবে না দেখে মানুষ সেটাকে একটা কোনো না কোনো ষড়যন্ত্র নিপীড়ন কিংবা একটা অবিচারের জায়গা থেকে দেখছেন। এই জায়গাটা আমরা সবসময় এই সেখানে আমরা গুরুত্ব দিতে চাই যেটা সেটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা যদি আমরা উন্নতি করতে না পারি তাহলে বাংলাদেশের সত্যিকার অর্থে দুর্নীতি বিরোধী লড়াইটা খুব বেশি অগ্রসর হবে না। সেখানে আমরা সবসময় গণতান্ত্রিক শাসনের কথা বলেছি এবং সেটার অভাব এখন প্রবল ভাবেই দেখা যাচ্ছে।
ধন্যবাদ। আমি এবারে একটু মোহাম্মদ আরাফাত আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এই মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন বা তোলার চেষ্টা করছেন, আপনি একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন যে এই মামলাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ আছে কি নেই?
জি আপনাকে ধন্যবাদ। আসলে মামলাটি যদি আপনি বিষয়বস্তু ভিত্তিক তথ্যপাত্র ভিত্তিক আলোচনা করেন তাহলে কিন্তু সত্যটা উন্মোচিত হওয়ার সুযোগ থাকে, কিন্তু আপনি যদি বাংলাদেশে বর্তমান বাস্তবতা বিদ্যমান বাস্তবতার একটা চিত্র তুলে ধরে তার আড়ালে একটি জেনুইন মামলাকে একটি জেনুইন অপরাধকে ঢাকার চেষ্টা করেন তাহলে কিন্তু বিষয়টি অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু ওই পারসেপশনগুলি আরো বেশি ক্রিয়েটেড হওয়ার সুযোগ থাকে যে এটা হয়তো রাজনৈতিকভাবে নিপীড়নের উদ্দেশ্যে করা। কিন্তু আপনি যদি জেনুইনলি দেখেন, আপনি যে প্রশ্নটি করেছিলেন যে বাইরে থেকে বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য যে টাকাটি এসছে সেই টাকাটিকে ঘিরে যে আপনার অপরাধ বা যে মামলাটি, এখানে কিন্তু একটু ভ্রান্তি আছে। যে টাকাটি বিদেশ থেকে এসেছিল সেটি কিন্তু জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের জন্য এসেছিল কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন। জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের জন্য এসেছে এটি বিএনপি দাবি করছে বা বেগম খালেদা জিয়া উনার পক্ষের উকিলরা দাবি করছে, কিন্তু তথ্যপাত্রের ভিত্তিতে সেটা প্রমাণিত হচ্ছে না কোর্টে। এই টাকাটি 1991 সালে এসেছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সৌদি আরব থেকে এবং আসার পরে এই টাকাটি 1991 সালে প্রধানমন্ত্রীর একটি এতিম তহবিল খোলা হয়, সোনালী ব্যাংকের রমনা শাখার একটি অ্যাকাউন্ট খুলে সেখানে টাকাটি গেছে। টাকাটি যখন প্রধানমন্ত্রীর এতিম তহবিলে চলে যায় সেটি কিন্তু রাষ্ট্রের অর্থ হয়ে যায় এবং রাষ্ট্রের অর্থ 1993 সালে জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট একটি খোলা হয় যেখানে তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং মমিনুর রহমান যিনি জিয়াউর রহমানের ভাগ্নে তারা ট্রাস্টি সেই ট্রাস্টের, এবং সেইখানে 93 সালে প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে এই টাকার একটি অংশ, অর্ধেক অংশ ট্রান্সফার করা হয় এবং বাকি অর্ধেক অংশ ট্রান্সফার করা হয় জিয়া রহমান মেমোরিয়াল ট্রাস্ট আরেকটি করা হয় সেখানে। তো বেসিক্যালি 91 সালে যে $1.2 মিলিয়ন যেটি এসেছিল এবং যেটি প্রধানমন্ত্রী এতিম তহবিলে ঢুকেছিল যেটা ডকুমেন্টেড, এবং সেই টাকাটি দুই ভাগে দুটো জায়গায় চলে যাচ্ছে, একটা অরফানেজ ট্রাস্টে, একটা হচ্ছে মেমোরিয়াল ট্রাস্টে। আপনাকে মনে রাখতে হবে এটি কিন্তু দুটো মামলা, যেহেতু অরফানেজ ট্রাস্টের মামলার কথা হচ্ছে যে কারণে এখানে 2 কোটি 10 লাখ টাকার কথা বলা হচ্ছে। আসলে কিন্তু আপনি যদি টোটাল টাকার আমাউন্টটা দেখেন, যেটি সেকেন্ড মামলাতে যেটা পেন্ডিং সেটারও রায় আসছে সামনে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে যে টাকাটি বেরিয়ে গিয়েছিল সেটি কিন্তু $1.2 মিলিয়ন। এবং যেটি বলা হচ্ছে খালেদা জিয়া নিজেও এটা অস্বীকার করেননি যে এতিম তহবিল থেকে টাকাটা বেরোয়নি, প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে। খালেদা জিয়া কিন্তু কোর্টে বলেছেন এই এতিম তহবিল থেকে, প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে কিভাবে গেছে টাকাটি উনি এটা জানেন না, এটি তৎকালীন সময় যারা এই এতিম তহবিল তদারকির দায়িত্বে ছিলেন তারা জানেন, এবং যে কারণে তদারকির দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তৎকালীন সময় জনাব কামাল সিদ্দিকী, তিনি নিজেও কিন্তু এই মামলার একটি আসামি, এবং কামাল সিদ্দিকী সাহেব এফিডেভিট করে একটি সাক্ষ্য পাঠিয়েছেন কোর্টে যেখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ছাড়া একটি পয়সাও বাইরে যায়নি এবং যেতে পারে না, এবং রুলস অফ বিজনেস অনুযায়ী এটি সম্ভব নয়। কাজেই একটি জিনিস খেয়াল করবেন, এই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এগেনস্টে যে অভিযোগটি সেটি কিন্তু ট্রাস্ট রিলেটেড নয়, সেটি হচ্ছে বিশ্বাস ভঙ্গের। আমি প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে আমি আমার ক্ষমতা অপব্যবহার করে আমি নিজের সুবিধা নেওয়ার জন্য অথবা আমার কাছের কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমি কিছু টাকা এখান থেকে আত্মসাত করলাম, এটা ট্রান্সফার করলাম, সেটি কিন্তু ওনার এগেনস্টে মূল অভিযোগ। যে কারণে অনেক সময় বলা হয় যে ট্রাস্টের সাথে তো বেগম জিয়ার কোনো সংযুক্তি নেই, সেখানে তার কোনো সিগনেচার নেই, তার তো থাকা দরকার নেই, উনি তো প্রধানমন্ত্রী হিসেবে যে বিশ্বাস ভঙ্গের যে অপরাধটি করেছেন সেটি হলো কিন্তু মূল মামলার বিষয়, এবং এটির কোনো সদুত্তর তারা কোর্টে দিতে পারেননি। তার আরেকটি কাজ করেছিলেন, তারা কুয়েতের দূতাবাস থেকে একটি চিঠি নিয়ে এসেছিলেন, এসে কোর্টে জমা দিয়ে বলছেন যে কুয়েতের আমির যে টাকাটি পাঠিয়েছিলেন উনি দাবি, বিএনপি থেকে দাবি করা হয়েছে সে আমির বলেছে এই টাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার সখ্য ছিল, বন্ধুত্ব ছিল, এবং তার নামে এই অরফানেজ ট্রাস্টে দেওয়ার জন্য এই টাকাটি দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠির মধ্যে তিনটি বড় ভুল দেখা গেছে। একটি ভুল হচ্ছে যে টাকাটা ডোনেট করেছে তার কোনো নাম উল্লেখ নেই চিঠিতে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অ্যামাউন্টের টাকাটি পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই টাকার অ্যামাউন্টে উল্লেখ নেই, এবং যার কাছে পাঠানো হয়েছে বলা হচ্ছে তিনি হচ্ছেন মোহাম্মদ আলী, যার পরিচয় দেওয়া হচ্ছে বিএনপির অ্যাটর্নি জেনারেল। বিএনপির ভিতরে অ্যাটর্নি জেনারেল বলে কোনো পদ নেই, এবং এই তিনটি প্রশ্নের কোনো সদুত্তর কোর্টে কিন্তু তারা দিতে পারেনি। কাজেই তারা যেটা দাবি করছে এটি জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের জন্য এসছে, তাহলে একটি বড় প্রশ্ন হচ্ছে ট্রাস্টটি গঠিত হলো 93 সালে, এই টাকাটি 91 সালে কি করে আসলো, বাবার আগে কি সন্তান জন্মাতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটি যদি 91 সালে এসে থাকলো জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের জন্য, তাহলে এটি কিভাবে প্রধানমন্ত্রী এতিম তহবিলে ঢুকে গেল যেটি রাষ্ট্রীয় তহবিল, এবং এইটি কিন্তু একবারে ক্লিয়ার একটি বিষয়। এখন এই পরিষ্কার বিষয়টিকে নিয়ে যারা ধরেন বিভিন্ন ধরনের অজুহাতে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ওভারঅল রাজনীতিতে সুশাসনের প্রশ্নে যে অভাব আছে দেশে, বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের দেশ, এখানে সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে শেখ হাসিনার গত 9 বছরে, এটা দাবি করার কোনো সুযোগ নেই। এখানে সুশাসনের ঘাটতি আছে, আমাদের বিচার বিভাগ যে খুবই সুন্দরভাবে পাশ্চাত্য উন্নত বিশ্বের মতন পরিচালিত হয় সেটিও নয়, কিন্তু আপনাকে তো জেনুইনিটি মেরিটের বেসিসে যদি আপনি একটি বিষয় দেখেন তাহলে তো আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। এবং আরেকটি জিনিস আপনাকে বলি, আমি যেটি বললাম যে বাংলাদেশে সুশাসন গত 9 বছরে যে প্রতিষ্ঠিত হয়েছে তা নয়, এ দেশে 75 পরবর্তী সময় সামরিক শাসকরা এসেছিল, তাদের হাত ধরে বিভিন্ন দল তৈরি উদ্ভূত হয়েছে, এই সেই দলগুলি আজকে বাংলাদেশে মূলধারা রাজনীতি করছে, স্বাধীনতা বিরোধী জামাত এদেশে রাজনীতি করছে, এবং বিভিন্ন কারণে এখানে যে জটিল আকার ধারণ করেছে সুশাসনের যে বিষয়টি, যে জায়গাটি বিচারের যে বিষয়টি, সেই জটিলতা থেকে বের হয়ে শেখ হাসিনা যে গত 9 বছরে বিশাল সুশাসন প্রতিষ্ঠা করে ফেলেছে এটা আমি বলবো না, কিন্তু সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি যে সদিচ্ছা দেখিয়েছেন সেটি কিন্তু আমি কয়েকটি এক্সাম্পল দিতে চাই খুব ছোট্ট করে। যেটি জুলায়েদ সাকি সাহেব বললেন বাস্তবতায় দেখছেন না বিদ্যমান নয়, আমি বলি আপনাকে শেখ হাসিনার একজন এমপি এখন জেলে আছেন, শেখ হাসিনার ক্যাবিনেটের একজন মন্ত্রী যার পুত্র এখন জেলে আছেন, শেখ হাসিনার ক্যাবিনেটের একজন প্রভাবশালী মন্ত্রী যার মেয়ের জামাই হাইকোর্টের দণ্ডাদেশে ফাঁসির আসামি হিসেবে আছেন, শেখ হাসিনার ক্যাবিনেটের একজন মন্ত্রী যিনি বিভিন্ন অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার হয়ে জেলে গেছেন এখন উনি জামিনে বের হয়ে এসেছেন জামিনে আছেন এবং তার বিরুদ্ধে বিচার চলছে। শেখ হাসিনার ক্যাবিনেটের, শেখ হাসিনার সরকারের অনেকগুলি উপদেষ্টা যাদের এগেনস্টে বিভিন্ন ধরনের পদ্মা সেতু ভিত্তিক যেসব আপনার মিথ্যা অভিযোগগুলি এসেছিল তার প্রেক্ষিতে ইনভেস্টিগেশন হয়েছিল, তাদেরকে দুদকের বারান্দায় হাঁটাহাঁটি করতে হয়েছে। পরবর্তীতে তারা আন্তর্জাতিকভাবে নিষ্কৃতি পেয়েছে, কেনেডিয়ান কোর্টের আপনারা রায় জানেন। এবং শেখ হাসিনার একজন আপনি দেখাতে পারবেন না যে ব্যাংকগুলোতে সেক্টরে যেসব অর্থনৈতিক অনিয়ম এবং ইনডিসিপ্লিন হচ্ছে কোনো সন্দেহ নাই, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লিগাল অ্যাকশন হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে সবাই আপনার আইনের মধ্যে আছে। বেসিক ব্যাংক বলেন, হলমার্ক বলেন, এমন কেউ নাই যারা অভিযুক্ত তাদেরকে ইনভেস্টিগেশন করা হচ্ছে না, বিচারিক প্রক্রিয়া আনা হয়নি। কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা কি জানেন, যে বেগম জিয়ার এই মামলাটি 1/11 সরকারের সময় এই মামলাটি রুজু করা হয়, 10 বছর ধরে এই মামলাটি নিম্ন আদালতে পরিচালিত হওয়ার পরে এতদিন পরে এসে একটি রায় আসলো, আমরা বলছি এটা তড়িঘড়ি করে দেওয়া হয়েছে। অথচ এই সেদিন আগে যে বেসিক ব্যাংকের যে ঘটনাটি ঘটলো, বেশি দিন আগের ঘটনা না, এখন কিন্তু তার চেয়ারম্যানও দেখুন, যে তৎকালীন চেয়ারম্যান বাচ্চু সাহেব, যার কথা অনেকে বলছে উনি তো ধরা ছাড়ার বাইরে, অথচ হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে তাকে তার এগেনস্টে অভিযোগ আনতে, এবং তার বেসিসে তাকে কিন্তু এখন ইনভেস্টিগেট করা হচ্ছে।
ধন্যবাদ
দুদকের বারান্দায় যেতে।
ধন্যবাদ মোহাম্মদ আরাফাত।
আমার কথা হচ্ছে, যাকে আমরা পছন্দ করি তার ক্ষেত্রে 10 বছরও অনেক কম সময় হয়ে যায়, যাকে অপছন্দ করি তার ক্ষেত্রে 10 মাস মনে হয় যে অনেক বেশি সময়, কালকেই তাকে ধরে এনে শাস্তি দিতে হবে।
ধন্যবাদ।
আইন তো আসলে আমি কাকে পছন্দ করি বা অপছন্দ করি সেভাবে চলে না, আইন তার মতন করে চলে। তো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সত্যের পক্ষে দাঁড়াতে হবে, মানুষকে মিথ্যা মানে পারসেপশন ক্রিয়েট করে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আমরা মনে করি সকল অপরাধের বিচার হতে হবে এবং সকল অপরাধের শাস্তি হতে হবে।
ধন্যবাদ,
যেই হোক।
ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। আমাদের অনুষ্ঠান সময় সীমিত, এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি, রয়েছেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এবং জুনায়েদ সাকি। আমি হাসান ফেরদৌস আপনার কাছে আসার আগে একটু জুনায়েদ সাকির কাছে আসতে চাই, কারণ মোহাম্মদ আরাফাত আপনাকে উদ্দেশ্য করে কিছু তথ্য দিয়েছেন। জুনায়েদ সাকি, আপনি কিছু বলতে চান এ সম্পর্কে?
দেখুন, মামলার বিষয় তো বিএনপি চেয়ারপারসন রাজিয়া এবং তার তিনি নিজে এবং তার আইনজীবীরা দাবি করেছেন তিনি নির্দোষ, দুদকের আইনজীবীরা দাবি করেছেন তিনি দোষী, এবং এটার একটা রায় হয়েছে এবং সেই রায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটা বের হবে তো তারপরে সে বিষয়ে মানে হয়তো কথাবার্তা বলা যাবে। এখন এই বিষয়ে যে মানে আমাদের অবস্থান, আমরা রায়ের মামলার বিষয়ে ঢোকার মতো অবস্থা এখনো পর্যন্ত আমি নেই, কেননা আমরা সেই মামলার পুরো রায় কিংবা দলিল পক্ষের দলিল পক্ষ খুব বেশি দেখার সুযোগ আমার হয়নি। আমরা যে জিনিসটা বলতে চাইছি যে একটা দুর্নীতি বিরোধী তৎপরতা, সেটা মানে এগিয়ে নিতে হলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যদি কার্যকর না হয় তাহলে সে বিষয়ে রাজনীতিকৃত হয়ে পড়বে, এবং সেটা সাধারণভাবে এই রাজনীতিকৃতের যে প্রক্রিয়া সেটা থেকে বাইরে আসতে পারবে না। ফলে আমাদের ইনসাফ দেওয়া দরকার যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেটা যাতে কোনোভাবে দুর্বল না হয়। আমাদের এখানে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ক্রমাগত ভাবে দুর্বল করে ফেলা হচ্ছে, এবং এটা ক্রমাগত ভাবে একটা এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো প্রবল ভাবে অধীন হয়ে পড়ছে, এবং রাষ্ট্র সরকার দল এইগুলো একাকার একটা জায়গায় চলে যাচ্ছে। এটাই হচ্ছে মানুষের উপলব্ধি অভিজ্ঞতা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে প্রতিদিন। তার ফলে যেটা হচ্ছে যে এমনকি ন্যায্য জিনিসও তার কাছে কিংবা মানে মানুষের কাছে অবিচার হিসাবে হাজির হতে পারে। এই পরিস্থিতিটার দিকটাই আমি বড় যে রাজনৈতিক মানে বাস্তবতার যে বিশ্লেষণ সেই জায়গা থেকে আমি করতে পারি। মানে আওয়ামী লীগ বিএনপি পরস্পর সংসদে যে ডিফেন্স দেয় অথবা আক্রমণ করে সেটার মধ্যে অনেক মানে সেই বিষয়গুলো আমরা পরিচিত, এবং আমরা জানি যে পরস্পর সম্পর্কে অভিযোগ অনেক সত্যতা আছে, এবং সেই সত্যতার জায়গাগুলি বাংলাদেশের চাকরি এই জায়গায় নিয়ে এসছে। এখন বর্তমান সরকারের যে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক পরিকল্পনা, যেটা গত নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি, আগামী নির্বাচনের ক্ষেত্রেও মানুষের যে মধ্যে এখনো কোনো আস্থার জায়গা আসেনি, এই সব থেকে মানুষের মধ্যে আশঙ্কাগুলো জন্ম নিচ্ছে, সেই জায়গা দূর করার কিন্তু কোন রকম উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না, এবং যে কারণে আবার এই বর্তমান রায় ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করবে বলে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা জন্ম নিচ্ছে।
ধন্যবাদ হাসান ফেরদৌস, আপনি কিছু যুক্ত করতে চান?
আমি কয়েকটা কথা বলি। আপনার প্রথম প্রশ্ন ছিল যে দেশের মানুষ কি ভাবছে, আপনি যদি আমাকে বলেন আপনি কি ভাবছেন তাহলে আমার জবাবটা হবে এই রকম। এক, আমি এই রায়কে স্বাগত জানাই, কারণ বাংলাদেশে ক্ষমতাবানরা কখনো অপরাধী বলে দোষী সাব্যস্ত হয় না। একটি কেস পেলাম আমি যেখানে একজন ক্ষমতাবান মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী দোষী হয়েছেন, এবং কেসটা খুবই স্পষ্ট। কেসটা এরকম যে টাকাটা নেওয়া হয়েছে অনাথদের নামে, সে অনাথ আশ্রম তৈরি হয়নি বলে তার অপরাধ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, এটা এক নম্বর। দু নম্বর, আপনি বলেছেন যে বিশাল প্রতিক্রিয়া হচ্ছে, ভাবা হয়েছিল আকাশ ভেঙে পড়বে, আকাশ কিন্তু ভেঙে পড়েনি, যা কিছু কাগজে আলোচনায় হচ্ছে। ঠিক যেমন ভাবা হয়েছিল যে সাইদি সাহেব জেলে গেলে আকাশ ভেঙে পড়বে বা সাকা চৌধুরী জেলে গেলে আকাশ ভেঙে পড়বে, আসলে ভেঙে পড়েনি। দেশের মানুষ কে অপরাধী কে অপরাধী তা বোঝার তাদের ক্ষমতা আছে। তিন নম্বর, এটি সবাই বলছেন, আপনারাও বলছেন, রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট। আমি যে দেশে থাকি, আপনি আমেরিকা থাকেন, আপনি জানেন যে যখনই কোনো রায় হাই সুপ্রিম কোর্টে দেওয়া হয় আমরা কি বলি, আমরা দেখি যে এই আদালতের কয়জন ডেমোক্রেটিক কয়জন রিপাবলিকান, অর্থাৎ রায় ঘোষণার আগেই আমরা জেনে নিই যে এই রায়টা ডেফিনেটলি পলিটিক্যালি মোটিভেটেড। গত সপ্তাহে আমরা দেখেছেন পেনসিলভেনিয়ার স্টেট সুপ্রিম কোর্টের রিডিস্ট্রিক্টের উপর রায় বেরিয়েছে, সে রায়তে কি বলা হয়েছে, সাতজন ডেমোক্রেটিক বিচারক এবং দুজন রিপাবলিকান বিচারক, নজন মিলে বেঞ্চ, সাতজন বলেছে যে পেনসিলভেনিয়ার পার্লামেন্টকে লেজিস্লেচারকে নতুন করে রিস্ট্রিং করতে হবে, দুজন রিপাবলিকানের বিপক্ষে গেছে। তার মানে কি এই রায়টা পক্ষপাত দুষ্ট, তা তো নয়, এবং এই রায় যে অযৌক্তিক এ কথাও কিন্তু কেউ বলছে না। অন্য কথায় আমরা যতই তাকে রং চড়াতে চাই না কেন, কেসের মেরিটে কিন্তু এই কেসটি খালেদাজার এই কেসটি খুবই স্পষ্ট। আমার আরেকটি কথাই যে আমি আশা করেছিলাম যে এই কেসের ফলাফলের পরে একটা বড় পরিবর্তন আসবে বিএনপির ভেতরে। আমাদের রাজনীতির প্রধান সমস্যা দুটি, আমাদের রাজনীতির মানে দলভিত্তিক রাজনীতির, এক হচ্ছে পরিবারতন্ত্র আর দুই হচ্ছে দলে গণতন্ত্রহীনতা। আমি ভেবেছিলাম এবার বেগম জিয়া জেলে যাচ্ছেন, আশা করি এবার পরিবারতন্ত্রের অবসান হবে, আমি হতাশ হয়েছি। আমিও ভেবেছিলাম যে যদি বিএনপির ভেতরে পরিবারতন্ত্র বন্ধ হয় তাহলে অপর দলেও পরিবারতন্ত্র বন্ধ হবে, তাতেও আমি হতাশ হয়েছি।
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন, আমি এই বিষয়টি নিয়েও একটু কথা বলতে চাই মোহাম্মদ আরাফাত এবং জুনায়েদ সাকির কাছে। হাসান ফেরদৌস, আপনার বক্তব্য কি শেষ হয়েছে?
জি, আমি আপাতত শেষ।
আচ্ছা, তো মোহাম্মদ আরাফাত, এই যে গণতন্ত্রের চর্চা, আমরা বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নিয়ে কথা বলি, কিন্তু এই প্রধান দুটি দল আওয়ামী লীগ বিএনপির মধ্যে গণতন্ত্রের চর্চা কি হচ্ছে, আপনি কি ভাবেন?
দেখুন, আমি একটা জিনিস বলি, বাংলাদেশের ওভারঅল যে অবস্থা, এখানে এটা 71 সালে স্বাধীন হয়েছে দেশটি, তারপর থেকে 50 বছর এখনো পেরোয়নি। এদেশে সুশাসন বলেন, গণতন্ত্র বলেন, বিচার বিভাগের যে বিচারহীনতা সংস্কৃতির যে জায়গাগুলো ছিল, সবকিছু মিলে এটি যে জায়গায় আছে, এটির ওভারঅল অবস্থা যেখানে পার্টিগুলির মানে অভ্যন্তরীণ গণতন্ত্র তার চেয়ে বেশি কিছু হয়ে যাবে না। যেমন আমাদের গণমাধ্যমগুলি কিন্তু বিবিসি বা সিএনএন বা ওগুলো স্ট্যান্ডার্ডে না, যদিও ওগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। তো একইভাবে বাংলাদেশ তো ওই পাশ্চাত্যে উন্নত ডেমোক্রেসি স্ট্যান্ডার্ডের না, আমাদের ডেমোক্রেসিও না, দেশগুলো না, কাজে আমাদের পার্টিগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র আলাদাভাবে ওই উচ্চতায় পৌঁছে যাবে সেটি আমি মনে করি না। বাট আমি মনে করি যে আমাদের মূল সমস্যাগুলি যদি আমরা ধীরে ধীরে পরিবর্তন করতে পারি, মানে সমাধান করতে পারি, যে 75 পরবর্তী সময় যে জায়গায় দেশ গিয়ে দাঁড়িয়েছিল, যেভাবে গণতন্ত্র মানে সামরিক শাসকদের হাত ধরে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী একটি সংস্কৃতি চালু হয়েছিল এবং বিচারহীনতার সংস্কৃতি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, যারা যুদ্ধাপরাধী তাদের বিচার বন্ধ করে দেয়া এবং তাদেরকে আপনার রাজনীতিতে রিহ্যাবিলিটেট করা এবং ইভেন্টুয়ালি ক্ষমতায় নিয়ে আসা, সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং একটু একটু করে এগোচ্ছে। সব করে ফেলেছে আমি মোটেও দাবি করছি না, এবং সংবিধানকে 71-72 যে সংবিধান, মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করা যে সংবিধান, তাকে কাটাছেড়া করে যেভাবে প্রতিক্রিয়াশীল চরিত্র দেওয়া হয়েছিল 75 পরবর্তী সময়, সেখান থেকেও সংবিধানকে কিছুটা পরিবর্তন, আমি বলছি না যে পুরোটা হয়ে গেছে, এখনো এই সংবিধানে কিছু সমস্যা, অনেক সমস্যা আছে, বাট যেটি গর্তে পড়ে গিয়েছিল সেখান থেকে কিছুটা টেনে তোলা হয়েছে, পরবর্তী প্রজন্মকে আরো পুরোটা তুলতে হবে, পুরোটা পরিশেষের দায়িত্ব নিতে হবে। সেখানে আমি মনে করি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায়, হত্যাকারীদের বিচার করা এবং রায় পরিবর্তনের মধ্য দিয়ে, সংবিধানকে কিছুটা পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে আরো কাজ বাকি রয়ে গেছে। তো গ্র্যাজুয়াল প্রসেসে আমাদের দেশের মধ্যে যখন ডেমোক্রেসির জায়গাগুলো একটু ফাউন্ডেশনগুলো স্ট্রং হবে, দলের মধ্যেও ডেমোক্রেসি আস্তে আস্তে আসা শুরু করবে। আপনি একটা জিনিস খেয়াল করুন,
আমি যদি আব্রাহাম লিঙ্কনের দিকে ফিরে যাই, যাকে বিশাল একটা আইকনিক ফিগার হিসেবে চিন্তা করা হয় ডেমোক্রেসি, এবং যার ডেমোক্রেসি সংজ্ঞা গোটা বিশ্বে আপনার ওয়াইডলি অ্যাকসেপ্টেড, উনি কিন্তু ওনার সময় ঠিক আপনার যে সমস্যাগুলি দাঁড়িয়ে গেছিল সেগুলো কিন্তু একটি ভোটের মাধ্যমে বা ভোট বা আপনার ইলেকশন, যেটিকে আমরা গণতন্ত্রের একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করি, তার মধ্যে দিয়ে সমাধান করতে পারেননি। উনাকে কিন্তু যুদ্ধ করে একটা অন্য ধরনের মানে বাস্তবতায় সমস্যা সমাধান করে আমি মনে করি আমেরিকার ডেমোক্রেসি ফাউন্ডেশনের রচনা উনি করে দিয়ে গেছেন, যে কারণে উনি আজকে আজও সম্মানিত। কখনো কখনো কিছু কিছু ব্যক্তিবর্গ আব্রাহাম লিঙ্কনের দায়িত্বে আজকে আমি মনে করি ওই জায়গাতে শেখ হাসিনা চলে গেছেন, ওরকম কিছু কিছু ব্যক্তিবর্গ অনেক বড় ইনস্টিটিউশনের জায়গায় চলে যায় এবং তারা যে কাজগুলি করে, যেভাবে তারা ফাউন্ডেশন তৈরি করে, ওই সময়ের অনেকেই অনেক ক্ষুদে বুদ্ধিজীবীরা তাকে অনুধাবন করতে ব্যর্থ হন, হয়তো বুঝেন না। আজ থেকে একবার 100 বছর পরে যখন আমাদের ওই জেনারেশন পিছিয়ে তাকাবে, তারা তখন অনেক বেশি মূল্যায়ন করতে পারবেন শেখ হাসিনাকে, যে কোন দায়িত্বটি উনি পালন করছেন।
যেটা
আপনার এখনো এই কিছুদিন আগ পর্যন্ত যুদ্ধাপরাধীরা ঘোরাঘুরি করতো, এখনো মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি এখানে বিরাজমান এবং 21 বছর ধরে 75 থেকে 96 পর্যন্ত এবং পরবর্তীতে 2001-2006 26 বছর ধরে এরা যে খুঁটি গেড়েছে, এই ক্লিনজিং প্রক্রিয়াটা কিন্তু 5-10 বছরে শেষ হবে না। এই বাস্তবতার মধ্যে শুধুমাত্র টেকনিক্যালিটিস নিয়ে থিওরিটিক্যাল ডেমোক্রেসির কথা বলে থিওরিটিক্যাল কিছু পার্সপেক্টিভ আলোচনা এনে সমস্যার সমাধান আপনি করে ফেলবেন, এটা কিন্তু পৃথিবীতে কোনো দেশে সম্ভব হয়নি। কাজে এখানে একটা অন্য ধরনের ইনোভেটিভ স্টাইলে এই সমস্যা সমাধান করে ভিত্তি তৈরি করতে হবে, যেটি শেখ হাসিনা করছেন। এবং আমি মনে করি যে আমাদের দেশের অনেক ক্ষেত্রে সুশীল সমাজ এবং বামপন্থী রাজনীতি ঘরানায় যারা আছেন, তারা কিন্তু পারসেপশন, যেটি ভুল পারসেপশন, সেটিকে কমব্যাক করে, সেটি দূর করে, সত্য উন্মোচন করা তো দূরের কথা, তারা সেই ভুল পারসেপশনটাকে আরো স্ট্রেন্ডেন করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করে তাদের কথার মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ে। আমি যেটা মনে করি এই রায় নিয়ে এই কি পারসেপশন আছে এটা তো আমরাও জানি, সেই পারসেপশনটাকে আরো স্ট্রেন্ডেন না করে রায়টিকে যথাযথভাবে পর্যালোচনা করে এই দায়িত্বটুকু পালন করা উচিত এবং যেটি সত্য সেটি বলা উচিত, অ্যাটলিস্ট বিদেন পক্ষে এই জায়গাতে যে উনি সত্যিকার অর্থে কেন অভিযুক্ত হয়ে বিচার রায় পেলেন সেই সেখানে দাঁড়ানো উচিত। তারপরে আপনি অন্যগুলো নিয়েও কেস বাই কেস আপনি কমপ্লেন করেন, আপনি সেখানে অভিযোগ করতে পারেন যে কেন আওয়ামী লীগের গভর্নমেন্টের এই এই অন্যান্য ক্ষেত্রে স্পেসিফিক্যালি আপনি সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলেন যে কেন হচ্ছে না প্রতিবাদ করুন, কিন্তু ঢালাও ভাবে আমরা যখন কথা বলি তখন কিন্তু এগুলো একটা ভুল পারসেপশন গুলোকে আরো ইন্ধন দেয়, তখন কিন্তু আমরা রুল অফ ল স্টাবলিশ করার জায়গা থেকে অনেক পিছিয়ে যাব এবং এগুলো কিন্তু আসলে এগিয়ে যাওয়ার পথে কন্ট্রিবিউট করে না।
ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। জুনায়েদ সাকি,
দেখুন প্রথমত বর্তমান সরকার রুল অব ল প্রতিষ্ঠা করছে এই আস্থার জায়গায় মানুষ নেই এবং সেটা না থাকার যথেষ্ট কারণ আছে। এই কারণে যে বর্তমান সরকারের জনসম্মতিগত যে জায়গাটা থাকা দরকার, একটা যথার্থ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন আসা দরকার, সেই যেটা প্রশ্নবিদ্ধ অবস্থা আছে এবং একটা যথার্থ নির্বাচন আয়োজনের যে মানে আস্থাপূর্ণ পরিবেশ দরকার, সেটাই কিন্তু এখনো পর্যন্ত এখানে গড়ে উঠেনি। ফলে মানে যারা বর্তমান সরকারের সমর্থক তারা তাদের পক্ষে মানে 100 বছর পরে পর্যন্ত দেখতে পারেন, কিন্তু মানুষের কাছে সেই 100 বছর পর্যন্ত মানুষ না দেখে তাকে প্রতিদিন তার নিজের বাস্তবতা দেখতে হচ্ছে যে তারা একটা ক্ষমতার বিপুল দাপটের মধ্যে এবং একচেটিয়া ক্ষমতার মধ্যে আছেন। এখন যে কথাটা মোহাম্মদ আরাফাত বললেন যে আসলে বিচার কিভাবে হয়, যেমন ধরুন এই মামলা 2027 সালে হয়েছে, সেই একই সময় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল। যখন ক্ষমতায় আসার ফলে যখন মানে বর্তমান প্রধানমন্ত্রীর নামে যে মামলাগুলি যেহেতু রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ বলে সেগুলো কিন্তু অনেকগুলি বাতিল হয়েছে এবং তার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আর যেহেতু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো চলছে সেক্ষেত্রে মানুষের কিন্তু এই পারসেপশন হওয়ার একটা বাস্তব ক্ষেত্র এই জায়গায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, আরো অনেকগুলো দিক এর আগে আলোচনা করেছি। আমি যে জায়গাটা আসলে গুরুত্ব দিতে চাইছি যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে পারছি কিনা। আপনি যেটা বললেন যে পরিবারতন্ত্রের কথা আরেকজন আনলেন, মানে দলের গণতন্ত্রের কথা, আসলে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যদি একটা গণতান্ত্রিক কাঠামো না থাকে তাহলে সেখানে কিন্তু দলের গণতন্ত্রটা মানে আপনি তৈরি করে দিতে পারবেন না, কারণ রাষ্ট্রের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা থাকে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা থাকে তাহলে সেটা দলের মধ্যে সেই গণতান্ত্রিক চর্চা ধীরে ধীরে আসতে বাধ্য এবং তখন সেখানে এখন কোন দল পরিবার দিয়ে চলবে না সেটা সেই দলের মানে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আমাদের সকলের কথা বলার অধিকার আছে এবং সেই কথাটা আমাদের বলতে হবে। একটু আগে মোহাম্মদ আরাফাত সাহেব যেটা বললেন যে সংবিধানের অনেক কিছু গণতান্ত্রিক করা হয়েছে, আসলে মানে 72 সালের সংবিধানের ক্ষমতা কাঠামোই প্রবল ভাবে স্বৈরতান্ত্রিক, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পরবর্তীকালে যতগুলো সংশোধনীর মাধ্যমে এখানে যা কিছু প্রতিক্রিয়াশীলতা ঢুকেছে, পঞ্চদশ সংশোধনীতে প্রায় সবগুলোকে রেখে দিয়ে বরং ওই যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেটাকে আরো অনেক দিক থেকে যেভাবে নিরঙ্কুশ করা যায় তারই উদ্যোগগুলো কিন্তু তৈরি হয়েছে। ফলে আপনি দেখুন যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর মাধ্যমে দলীয় সরকার নিয়ে সঠিক নির্বাচন হতে পারে না বলে একসময় আওয়ামী লীগ লড়াই করেছিল, তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসলো যেটা আসলে কোন প্রকৃত সমাধান ছিল না, সেটা আবার বাতিল করে সে একই জায়গায় চলে যাওয়া হলো। অর্থাৎ একটা উপর দিয়ে কিংবা মলম লাগানোর সমাধান কিংবা সাময়িক সমাধান যেটুকু নেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেটাকে বাদ দিয়ে কিন্তু কোন নতুন আরো উচ্চতর জায়গায় যাওয়া গেল না, বরং পুরনো একই রকম ব্যবস্থায় ফিরে গেল। ফলে এখানে কিন্তু কোন মানুষের আস্থার জায়গাটা নতুন করে তৈরি হয়নি যে গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর হয়েছে। আর গণতান্ত্রিক অধিকার তো মানুষকে প্রতিদিন উপভোগ কর মানে তাকে তাকে তার মুখোমুখি হতে হয় যে তার বাস্তবিক জীবন যাপনের মধ্যে। সুতরাং এখানে কোন থিওরিটিক্যাল ডেমোক্রেসিকে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে প্রতিদিন আমরা রাজনৈতিক ভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার ভোগ করতে পারছে কিনা এবং তার যে ভোটাধিকার থেকে শুরু করে তার ক্ষমতায় যাওয়ার অধিকার এবং ক্ষমতায় মানে থেকে তার কি বলে যে নানান রকম জনগণের সাথে যুক্ত হওয়ার যে অধিকার, সমস্ত কিছু অধিকারগুলো কিভাবে সে মানে পাচ্ছে এটার উপরে কিন্তু নির্ভর করবে যে আসলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছি কিনা।
ধন্যবাদ ধন্যবাদ।
বাংলাদেশে এই বাস্তবতায় কিন্তু একটা আমি আবারও বলছি যে কোন জায়গায় যদি কোন যেমন দুর্নীতি যে বিএনপি আমলে হয়েছে এতে তো কোনো সন্দেহ নাই, বিএনপির আমলে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এ ব্যাপারে মানুষের মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই, যেমন আওয়ামী লীগের আমলে দেখো বড় দুর্নীতি হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে একটা দুর্নীতির বিরুদ্ধে মানে একটা বিচার হচ্ছে, তার বিরুদ্ধে রায় হচ্ছে, বাংলাদেশের শীর্ষে ক্ষমতায় থাকা ব্যক্তিরা অভিযুক্ত হচ্ছেন, তা আনন্দিত হওয়ার কথা, কিন্তু মানুষ সেই ঘটনাটাকে রাজনীতিকৃত করে ফেলছে কেন সেটাই আমি অনুসন্ধান করতে চাইছি। এবং সেই অনুসন্ধানের জায়গাটাকে মনে হচ্ছে যদি একটা অগণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ন্যায্য বিচারও হয় তখন সেটাকে ওই ন্যায্য বিচারের দিকে মানুষের মনোযোগ না থেকে মানুষ আসলে ওইটাকে রাজনৈতিকভাবে ভাবে গ্রহণ করেন। ফলে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অবশ্যই এগিয়ে নিতে হবে এবং সেই লড়াইটা আমরা এগিয়ে নিতে তখনই ভালো মতো পারবো যদি সত্যিকার অর্থে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো এখানে প্রতিষ্ঠা করতে পারি এবং একটা আস্থাপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারি।
ধন্যবাদ মিস্টার সাকি। আমি হাসান ফেরদৌসের যে কথা সূত্র ধরে এসেছিলাম মোহাম্মদ আরাফাত এবং আপনার কাছে, খুব সংক্ষেপে জুনায়েদ সাকি আপনি আমার প্রশ্নটা ছিল মূলত যে দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা আছে কি না, খুব সংক্ষেপে আপনার উত্তরটা জানতে চাই কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ।
আসলে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা করা আমাদের সাংবিধানিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে 70-এর এক ধারা, আপনি যে জনগণ দ্বারা নির্বাচিত হচ্ছেন সংসদে গিয়ে তার পক্ষে আপনি ভোট দিতে পারবেন না, তার মানে আপনি যাদের দ্বারা ক্ষমতায়িত হচ্ছেন তাকে অস্বীকার করছেন এবং সেখানে দলের অধীনে আপনাকে থেকে যেতে হবে। আপনি যদি দলের বিরুদ্ধে ভোট দিতে চান তাহলে আপনার দলীয় পদ চলে যাবে, কাজেই আপনার পক্ষে কিন্তু সম্ভব না স্বাধীন একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকা, কেন জনগণও আপনার পেছনে থাকতে পারবে না কারণ আপনার সদস্যপদ চলে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে দিয়ে আমাদের এখানে কতগুলো বাস্তবতায় পরিবারের প্রধানরা এসছেন এখানে হত্যাকাণ্ড ইত্যাদির মধ্যে দিয়ে, কিন্তু সেটাও যে একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়ে গেল সেটা এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো অনেক সহায়তা করেছে বলে আমি মনে করি। কাজেই পরিবার আমার মানে পরিবারের কোনো ব্যক্তি রাজনীতিতে আসে সেটা খুব মানে সেটা আসতেই পারবে না এরকম কোনো অবস্থা তো আসলে হতে পারে না, যে কেউ আসতে পারেন, কিন্তু একটা দলের ভিতরে রাজনৈতিক চর্চা জারি থাকবে কিনা, প্রত্যেকটি সদস্য গুরুত্বপূর্ণ কিনা, তার মতামত প্রদান করে সে দলে টিকে থাকতে পারবে কিনা এটা নির্ভর করে যে ক্ষমতা কাঠামোর দিক থেকে রাষ্ট্র কাঠামো তাকে কতটা সহায়তা করছে। সেটা যদি না করে তাহলে দলের ব্যক্তি সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, ফলে পরিবারতন্ত্রের চাইতে ওইটা আরো ভয়াবহ। আর তার সাথে পরিবারতন্ত্র যখন যুক্ত হয় তখন এটা তুরীয় ক্ষমতা, এটাকে আমরা আমি একবার বলেছিলাম যে ট্রান্সেন্ডেন্টেড পাওয়ার মনে হয়, তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশের অবস্থা আছে বলে আমার কাছে মনে হয়। এটার সমাধান সূত্র পরিবারতন্ত্র বাতিল করা নয়, এটার সমাধান সূত্র হচ্ছে রাষ্ট্র কাঠামোর যে ক্ষমতা কাঠামো সেখানে পরিবর্তন আনা, সত্যি একধারা বাতিল করা, আমাদের সাংবিধানিক পদগুলোতে সংসদীয় একটা সাংবিধানিক কমিশন গঠন করে, যেখানে সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি বদলানো, অর্থাৎ সাংবিধানিক কমিশন সে অ্যাপয়েন্ট করবেন। আর তৃতীয়ত হচ্ছে সাংখানুপাতিক নির্বাচনী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা, যাতে দেশের নাগরিকদের সকল অংশের প্রতিনিধিত্ব আরো অধিকতর ভাবে নিশ্চিত হয়। এই তিনটি বড় গুরুত্বপূর্ণ সংস্কার যদি আমরা সাধন করতে পারি সাংবিধানিক ভাবে, তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা মনে করি।
ধন্যবাদ জুনায়েদ সাকি। অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমি আপনার মোহাম্মদ আরাফাত এবং হাসান ফেরদৌস দুজনের কাছেই আসবো। প্রথমে হাসান ফেরদৌস, এক মিনিট সময় হাতে।
আমার মনে হয় আমরা সবাই এক কথাই বলছি, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বহুপাক্ষিক, এবং যে বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হবে। এর জন্য যা প্রয়োজন সবই আমাদের জানা আছে, কি কি প্রয়োজন সবই জানা আছে আমাদের, এখন যা দরকার হচ্ছে এগুলি বাস্তবায়ন। আমার বিশ্বাস এই কেসটি এর একটু উদাহরণে থাকলো যে ক্ষমতাবান লোকেরাও বিচারের সম্মুখীন হয়, এবং যদি পরবর্তীতে বাকি যারা দোষী আছেন আমাদের চোখে তারাও বিচারের সম্মুখীন হন, তাহলে বাংলাদেশ আরো এগুবে।
ধন্যবাদ। অনুষ্ঠানের সময় প্রায় শেষ, মোহাম্মদ আরাফাত।
জি, আমি একটু বলতে চাই, দেখুন একটা জিনিস জনাব সাকি বললেন যে আসলে মানুষ কেন এই পারসেপশনটা ক্রিয়েটেড হচ্ছে এটা উনি অনুসন্ধান করছেন। আমি তো মনে করি এই পারসেপশনটা ক্রিয়েটের ক্ষেত্রে ওনারা কিন্তু কন্ট্রিবিউট করছেন, ওনারা অবদান রাখছেন। কিভাবে? ওনারা কিন্তু কেস বাই কেস সুনির্দিষ্ট তথ্যপত্রের ভিত্তিতে আলোচনা করছেন না, ওনারা ঢালাওভাবে কথা বলছেন। যেমন ধরুন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কথাটি উনিও বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এগেনস্টেও অনেকগুলি মামলা ছিল, সেগুলি সব উঠে গেল এবং বেগম খালেদা জিয়াকে মামলার মধ্যে যে শাস্তি পেতে হলো। এরকম কথা বললে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে বুঝবে না, তারা ওভাবে চিন্তা করবে তাই তো। কিন্তু ঘটনাটি হচ্ছে আমাদের উচিতটা কি সত্য কথাগুলি বলা, মাননীয় প্রধানমন্ত্রীর এগেনস্টে এক্স্যাক্টলি কি কি কেস ছিল আমি এটা ঘেটে দেখেছি, এবং প্রত্যেকটা কেস আপনার আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, কোয়াশমেন্টের জন্য আবেদন করা হয়েছে, তারপরে কোয়াশ হয়েছে। এবং এটিও বলে রাখি, যারা অনেকে জানেন না, সেটা হচ্ছে যে আপনার কেপিসিএল যেটা বার্জ মাউন্টের একটা মামলা ছিল, এবং ভাসানী নব থিয়েটার তৎকালীন সময় যে নামটি বলতো এটা এখন বঙ্গবন্ধু নব থিয়েটার, সেই কেসটি কোয়াশ হয়েছে হাইকোর্টে শেখ হাসিনার আমলে দুদক তার এগেনস্ট অ্যাপেলেট ডিভিশন অ্যাপিল করেছে শেখ হাসিনার কোয়াশমেন্টের এগেনস্ট, কিন্তু অ্যাপেল ডিভিশন সেটাকে আবার আপলোড করেছে। এবং আপনি আমাকে সময় যদি দিতেন, যদি পেতাম, আমি ধরে ধরে মেরিট ধরে ধরে ব্যাখ্যা করে দিতাম এগুলো আসলে কোয়াশ হওয়ার যোগ্য কিনা বা কি কারণে হয়েছে, কিন্তু এই সময় নেই। এবং খালেদা জিয়ারও এগেনস্ট একটি কেস শেখ হাসিনার আমলে এসে কোয়াশ হয়েছে, যেটি 111 এর গভর্নমেন্ট দিয়েছিল। কাজেই এইভাবে তো আইন চলে না, যেহেতু শেখ হাসিনার এগেনস্টে সব কেস কোয়াশ হয়েছে এই জন্য খালেদা জিয়ার এগেনস্টে সব কেস কোয়াশ হয়ে যাবে বা যেতে হবে, এই আইন তো চলে প্রত্যেকটি মামলা কেস ধরে ধরে।
ধন্যবাদ।
যদি খালেদা জিয়ার এগেনস্টে একটি কেসে মেরিট থাকে, দুর্নীতি আলামত থাকে, সেটাও কি কোয়াশ করে দিতে হবে? এইভাবে আপনি এইসব আলোচনা করে আপনি ল আপনি রুল অফ ল এস্টাবলিশ করবেন একটি দেশে?
ধন্যবাদ।
তবে মানুষকে আরো বিভ্রান্তই করা হয়, এবং গণতন্ত্র বা অন্যান্য ইস্যু নিয়ে যেগুলো নিয়ে জুনায়েদ সাকি কথা বলেছেন সেগুলো অনেক বৃহৎ বিষয়, এগুলো নিয়ে আজকে আমি তো কথা বলার
আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে কথা বলবো, আমরা ভবিষ্যতে
প্রত্যেকটি কথার উত্তর কিন্তু দেয়া যায়।
নিশ্চয়ই আমরা ভবিষ্যতে নিয়ে কথা বলবো। অধ্যাপক আরাফাত, হাসান ফেরদৌস, জুনায়েদ সাকি, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেবার জন্য। এর সাথে শেষ হচ্ছে আলাপন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।